বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি, কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 30 জানুয়ারি, 16 মাঘ এবং ফার্সি 11 বাহমান। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি 2টি প্রতিবেদন, ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে,
শ্রোতা বন্ধুরা, স্টুডিওতে কারিগরি সমস্যার কারণে অনুষ্ঠান সূচি পুরোপুরি সম্প্রচার করা সম্ভব হল না। শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ব্রিটিশ প্রজাতির করোনা ভাইরাসের বিরুদ্ধেও ইরানি ভ্যাকসিন কার্যকর, জানিয়েছেন উৎপাদনকারী দলের প্রধান। সৌদি আরব ও আমিরাতের কাছে এবার অস্ত্র বিক্রি নিষিদ্ধ করল ইতালি, স্বাগত জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। বাংলাদেশে HSC ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ, সমালোচনা না করতে প্রধানমন্ত্রীর আহ্বান। এবং ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলন মোকাবেলা করতে 3 সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরানি জাতি ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাস্ত করেছে। তিনি আজ ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে আরও বলেন, ইরানি জাতি দেশ থেকে শাহ, আমেরিকা ও অন্য সব সাম্রাজ্যবাদীদের বিতাড়িত করেছে। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লব বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। হাজার হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গুঁড়িয়ে দিয়ে ধর্মভিত্তিক জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এই মহান বিপ্লবের মাধ্যমেই। 1979 সালের 11 ফেব্রুয়ারি ইরানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইসলামী বিপ্লব সফল হয়। এর 10 দিন আগে 1 ফেব্রুয়ারি নির্বাসন থেকে দেশে ফেরেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। ইরানে প্রতি বছর এই সময়টাকে আলোকোজ্জ্বল 10 প্রভাত হিসেবে পালিত হয়। আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে সারা ইরানে আলোকোজ্জ্বল 10 প্রভাতের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনকারী দলের প্রধান ডক্টর হাসান জালিলি জানিয়েছেন, করোনা ভাইরাসের ব্রিটিশ প্রজাতির বিরুদ্ধেও তার দেশে উৎপাদিত কোভিরান বারাকাত ভ্যাকসিন কার্যকরী। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে আজ তিনি একথা বলেছেন। ডক্টর জালিলি বলেন, পরীক্ষায় দেখা গেছে ক্লিনিক্যাল ট্রায়ালে যাদেরকে কভিরান ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাদের ব্লাড প্লাজমা ব্রিটিশ প্রজাতির করোনা ভাইরাসকে সম্পূর্ণভাবে মুক্ত করতে সক্ষম হয়েছে। ইরানের ওষুধ কোম্পানি বারাকাত প্রথমবারের মতো অভ্যন্তরীণভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে। ওই কোম্পানির নাম অনুসারে ইরানের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে কভিরান বারাকাত। প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে গত মাসে ইরান মানবদেহে এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু করে। এর আগে পশুর দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে চলতি সপ্তাহেই রাশিয়ার তৈরি করোনার টিকার প্রথম চালান ইরানে এসে পৌঁছাবে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি আজ বলেছেন, করোনার টিকা কেনার পাশাপাশি যৌথভাবে উৎপাদনের বিষয়ে গতকাল রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি সই হয়েছে। রাশিয়ার পুঁজি বিনিয়োগ বিষয়ক ফান্ড বা আরডিআইএফ এর প্রধান জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ইরানের টিকার প্রথম চালান পাঠানো হবে। রাষ্ট্রদূত আরও বলেছেন, টিকা তৈরির ক্ষেত্রে ইরান ভালো অবস্থানে রয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে এই সমঝোতা হয়েছে যে পরবর্তীতে রুশ টিকা ইরানেই যৌথভাবে তৈরি করা হবে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসনের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রয় নিষিদ্ধ করেছে ইতালি সরকার। ইতালির সরকারের এই উদ্যোগকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ইউরোপীয় দেশগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নজির বলে মন্তব্য করেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মায়ো গতকাল স্থায়ীভাবে অস্ত্র বিক্রির নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন। লুইজি ডি মায়ো বলেন, এটি এমন একটি পদক্ষেপ যাকে আমরা খুবই জরুরি বলে মনে করেছি এবং আমাদের দেশের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছি। তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষার ব্যাপারে ইতালি দৃঢ়প্রতিজ্ঞ। ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী মানলিও ডি স্টেফেনো দেশটির একটি পত্রিকাকে জানিয়েছেন, এই সিদ্ধান্ত গত সপ্তাহে নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী জিজেপে কন্তের পক্ষ থেকে সবুজ সংকেত ছিল। আগ্রাসী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ইতালি অস্ত্র বিক্রি করবে না বলে যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তাকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আব্দুসালাম গতকাল শেষ বেলায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, যেসব দেশ ইয়েমেনের উপর আগ্রাসন চালাচ্ছে তাদের কাছে অস্ত্র বিক্রি না করার ব্যাপারে ইতালি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটি শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন। এই পদক্ষেপ বেসামরিক জনগণকে রক্ষায় ভূমিকা রাখবে বলেও হুথি আন্দোলন জানিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডক্টর সৈয়দ জাওয়াদ মাজলুমির বয়স হয়েছিল 57 বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তেহরানের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতরাতে ইন্তেকাল করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে পরীক্ষা ছাড়াই 2020 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু লোক থাকে যা কিছু করতে যাবেন খুদ ধরবেই। বিশেষজ্ঞদের সিদ্ধান্তে এবছর করোনার কারণে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনায় ক্লাস শুরু করলে যদি কেউ সংক্রমিত হয় তাহলে তার দায়ভার কে নেবে। ঘোষিত ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, পরীক্ষার ফল নিয়ে বিরূপ মন্তব্য করলে শিক্ষার্থীদের মনের উপরে চাপ বাড়বে। আমাদের ছেলেমেয়েদের জীবনের দিকে লক্ষ্য রাখতে হবে যাতে তারা হতাশ হয়ে না যায়। করোনার কারণে এমনিতেই তারা স্কুল কলেজে যেতে পারছে না, এটা তাদের জীবনের জন্য একটি বড় প্রতিবন্ধকতা। শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয় তাই এভাবে ফল ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। করোনা মহামারীর মধ্যেও পরীক্ষার্থীদের ফলাফল তৈরি করার জন্য শিক্ষা বোর্ড, শিক্ষক এবং এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবার কথা ছিল। দেশের 11টি শিক্ষা বোর্ডে 13,65,789 জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা আয়োজন করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এদিকে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিষয়ে আইনগত জটিলতা কাটাতে শিক্ষা বিষয়ক 3টি আইনকে সংশোধন করতে হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের চলমান আন্দোলন মোকাবেলা করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সিঙ্গু, টিকরি এবং গাজীপুর সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে কেন্দ্রীয় সরকারের তৈরি করা 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা যে বিক্ষোভ আন্দোলন করছেন তাকে মোকাবেলা করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সিঙ্গু, টিকরি এবং গাজীপুর সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এছাড়া গাজীপুরের সঙ্গে যুক্ত হওয়া 24 নম্বর জাতীয় মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অস্থায়ী ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার এক কর্মকর্তা জানান, ওই সকল এলাকায় 29 জানুয়ারি রাত 11টা থেকে 31 জানুয়ারি রাত 11টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকছে। কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল সরকারি ওই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, সরকার আন্দোলনকারী কৃষকদেরকে দেশের জনগণের থেকে পৃথক করতে চায় যাতে তাদের কথা অন্যত্র পৌঁছাতে না পারে। গত 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল কর্মসূচি থাকায় দিল্লির কিছু এলাকায় অস্থায়ীভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল জনগণের প্রতি এক আবেদনে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আমাদের এই আন্দোলনে বিজয়ী হয়ে ফিরে আসতে হবে। এটা আপনাদের আন্দোলন, কেউ আপনাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করলেও আপনাদেরকে শান্ত থাকতে হবে। আমরা এখানে কোনো যুদ্ধ করার জন্য আসিনি, এটা আমাদের দেশ এবং কৃষি আইন প্রত্যাহার করিয়েই আমাদের ফিরে যেতে হবে। সেজন্য শান্তিপূর্ণভাবে এই আন্দোলন পরিচালনার জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে বলেও কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল মন্তব্য করেছেন।
বলছিলেন আমাদের প্রতিনিধি। আফগান তালেবান বলেছেন, মার্কিন সেনাদের দেশ ছাড়তে হবে, তা না হলে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া তালেবান দোহা চুক্তি মেনে চলছে না বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে তাও নাকচ করে দিয়েছে সশস্ত্র এই গেরিলা গোষ্ঠী। গতকাল এক টুইটার পোস্টে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এসব কথা বলেন। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বির এক বক্তব্যের জবাবে জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে এই পোস্ট দিয়েছেন। জন কির্বি বলেছেন, তালেবান দোহা চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং তারা যতক্ষণ পর্যন্ত চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না থাকবে ততক্ষণ পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না। গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে একটি চুক্তি হয় যাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় আমেরিকা। অন্যদিকে তালেবান মার্কিন সেনাদের উপর হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিন জনগণকে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সংসদ নেসেট বলেছে, গাজা উপত্যকায় যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনা ভাইরাসের টিকা পাবে না। ইহুদিবাদী ইসরায়েলের ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনি নেতারা বলছেন, 2014 সালে ইসরায়েলি আগ্রাসনের সময় যেসব ইহুদিবাদী সেনারা আটক হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য ইসরায়েল টিকা না দেওয়ার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 19 ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইসরায়েলের 1/4 মানুষ টিকা গ্রহণ করেছে, অথচ তারা গাজা উপত্যকায় টিকা যেতে দিচ্ছে না। এদিকে গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। এর আগে জাতিসংঘ ফিলিস্তিনিদের কাছে করোনা ভাইরাসের টিকা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন নয়া সরকারের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তারা আগের মতোই ইরান বিরোধী ভিত্তিহীন দাবি ও অভিযোগ অব্যাহত রেখেছে। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পর দেশটির নতুন সরকার পরমাণু সমঝোতায় ফিরে আসবে বলে রাজনৈতিক মহল আশা করেছিল। কিন্তু ইরান চায় পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে এবং এটা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দায়িত্ব। মার্কিন নয়া সরকারের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তারা আগের মতোই ইরান বিরোধী ভিত্তিহীন দাবি ও অভিযোগ অব্যাহত রেখেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। তার এ বক্তব্যের পরপরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কর্বি ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের মিত্রদের জন্য ইরান এখনও হুমকি। মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্যের ব্যাপারে ইরানের কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, যুক্তরাষ্ট্রই পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে, করোনা পরিস্থিতিতেও ইরানে ওষুধ আমদানিতে বাধা দিচ্ছে এবং পরমাণু সমঝোতা বিষয়ে নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। এ অবস্থায় পরমাণু সমঝোতা রক্ষায় কোন দেশ আগে পদক্ষেপ নেবে সে প্রশ্ন তুলে জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ চাপ সৃষ্টির ব্যর্থতার কথা আশা করি ভুলে যাবেন না। ট্রাম্পের অন্যতম একটি উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে দেয়া, কিন্তু তিনি সফল হননি। বরং ইরান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। এমনকি সন্ত্রাসবাদ বিষয়েও মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। খ্যাতনামা মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কি রাশিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রধান হোতা হিসেবে উল্লেখ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে পরমাণু সমঝোতা রক্ষার জন্য একমাত্র যুক্তরাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ঠিক এ বিষয়টির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, তেহরান যৌক্তিক অবস্থানে রয়েছে এবং প্রেসিডেন্ট বাইডেনের সামনে এখনও পরমাণু সমঝোতা রক্ষার সুযোগ রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের 50 বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই দেশের মধ্যে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক আরও বিস্তৃত ও জোরদার করার ব্যাপারে প্রতিবেশী উভয় দেশ সম্মত হয়েছে। তবে এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর সি আর আবরার রেডিও তেহরানকে বলেন, দুদেশের সরকারের পর্যায়ে এমন নিবিড় সম্পর্ক থাকলেও জনগণের পর্যায়ে তা বিপরীত। বিস্তারিত শুনুন আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদনে।
আগামী মার্চে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের 50 বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই দেশের মধ্যে নিবিড় বন্ধুত্বের সম্পর্ক আরও বিস্তৃত ও জোরদার করার ব্যাপারে প্রতিবেশী উভয় দেশ সম্মত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতের পক্ষে সেদেশের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশ ভারত বর্তমান সম্পর্কের কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর সি আর আবরার রেডিও তেহরানকে বলেছেন,
মূলত আমরা যদি দেখি যে আমাদের এই কাঁটাতারের বেড়া থেকে শুরু করে সীমান্ত হত্যা, একই সাথে সাথে তিস্তা নদী থেকে শুরু করে অন্যান্য যে পানির নদীর যে সমস্যা, ট্রানজিট ট্রান্সশিপমেন্টের সমস্যা, আমরা তাদেরকে উত্তর পূর্ব ভারতে তাদেরকে সুযোগ করে দিয়েছি তাদের পণ্য সামগ্রী পাঠানোর ক্ষেত্রে, অথবা কিন্তু নেপালের ক্ষেত্রে আমরা যখন পাঠাতে চাচ্ছি সেখানে নানা রকম বাধাগ্রস্ততা সেখানে সৃষ্টি করা হচ্ছে। একই সাথে সাথে রোহিঙ্গা ক্ষেত্রেও আমরা দেখেছি, যখন বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বড় আমাদের যে ফরেন পলিসি চ্যালেঞ্জ, সেক্ষেত্রেও ভারতকে দেখেছি নির্লিপ্ত শুধু ভূমিকা নয়, আমাদের যে প্রতিপক্ষ তাদের সাথে গিয়ে একেবারে সহযোগিতার হাত সেখানে তারা এই তারা সেখানে এগিয়ে দিয়েছেন এই বর্মি গণহত্যাকারী রাষ্ট্রের সাথে। কাজে সেদিক থেকে সাধারণ মানুষের কাছে কিন্তু আমি মনে করি না এটা নিবিড় সম্পর্ক।
এ প্রসঙ্গে তিনি দিল্লিকে অনুরোধ করেন তারা যেন বাংলাদেশের প্রতি তাদের আধিপত্যমূলক বা বিদ্বেষপূর্ণ কৌশল বদলে আন্তরিকতা নিয়ে সমমর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখে, এটা উভয় প্রতিবেশীর জন্যই মঙ্গলজনক।
আর এখানে একটা বলে রাখা প্রয়োজন, আমরা এই স্বাধীনতার ৫০ বছর পরেও ১৯৭১ সালে ৭১ যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় ভারতীয় ভূমিকা নিয়ে আমরা এক ধরনের ইসের মধ্যে রয়েছি, যে মানে ধারণাটা দেয়া হয় যেন তারা আমাদেরকে যথেষ্ট উপকার করেছে, এছাড়া হতে পারতো না। এখানে যে এই ইকুয়েশনে যেটা আসে না, সে ৭১ সালে এই দেশের যুদ্ধ মূলত এই দেশের জনগণই করেছে এবং এর ফলে ভারতীয় যে সুদূর প্রসারী তাদের যে লক্ষ্য ছিল পাকিস্তানকে ভাগ করা, সেই দ্বিখণ্ডিত করার সুযোগ তারা লাভ করেছে।
ওদিকে এবছর দিল্লির রাজপথে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পূর্বভাগে ছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। বাংলাদেশের ১২২ জনের একটি কন্টিনজেন্ট ভারতে ২৬শে জানুয়ারির সেই প্যারেডে অংশ নেয়। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠধ্বনি, গানের তালে তালে অর্কেস্ট্রাও বাজিয়ে শোনায় সে দেশের সামরিক ব্যান্ড। ভারতের সেনাবাহিনী সূত্র বলছে ৭১ মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমগ্র ভারত এবছর যে স্বর্ণিম বিজয় জয়ন্তী উদযাপন করছে, সে উপলক্ষেই এবার প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশকে এই বিশেষ সম্মান অর্পণ করা হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।